এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 25 জুলাই, 10 শ্রাবণ এবং ফার্সি 3 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায়, facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর ফাইভ অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে আগামী বছরের মধ্যে ন্যাটো ভেঙে পড়বে বলে সতর্ক বার্তা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের নৌবাহিনীতে যুক্ত হল ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাখদি, এটি দিয়ে শত্রুর বিমানবাহী রণতরি অকার্যকর করা সম্ভব হলে জানাল তেহরান। ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কোরআন অবমাননার জন্য বাক স্বাধীনতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি অস্ত্র শক্তিতে বিশ্বাসী বলে অভিযোগ সেতুমন্ত্রীর। বিএনপিকে হামলা করতে আওয়ামী লীগ কর্মীরা প্রশিক্ষণ নিচ্ছে বলে দাবি করলেন রিজভী। এবং মণিপুর ইস্যুতে ভারতের লোকসভায় তুমুল হট্টগোল। বিরোধী দলীয় এমপিরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করায় অধিবেশনের কাজকর্ম স্থগিত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আবু মাখদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে। আজ সেনাবাহিনীর নৌ বিভাগে আনুষ্ঠানিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাখদি যুক্ত হয়েছে। এই অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি আরো বলেন, এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এটি ইরানের উপকূল থেকে শত্রুকে দূরে রাখতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধে শত্রুকে মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত সফল। তিনি আরো বলেন, আবু মাখদি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। এটি নৌযানে যেমন স্থাপন করা যায়, তেমনি উপকূলীয় যে কোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায়। আবু মাখদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1,000 কিলোমিটারেরও বেশি, যা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার পরিসরকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহাম্মদ বাকির জুলকাদর বলেছেন, চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক এবং বর্তমানে সহযোগিতার ক্ষেত্রে সর্বোত্তম অবস্থা বিরাজ করছে। চীনের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চেন গ্যাংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছেন। তেহরানে চেন গ্যাংয়ের সঙ্গে বৈঠকে মোহাম্মদ বাকির জুলকাদর আরও বলেন, ঐতিহাসিক তথ্য প্রমাণ অনুযায়ী এটা সুস্পষ্ট, ইরান ও চীনের মধ্যে 2,200 বৎসর ধরে সম্পর্ক রয়েছে। দুই দেশের নেতা ও কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময়ের মধ্য দিয়ে এ সম্পর্ক ক্রমে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 2021 সালের 27 মার্চ ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী 25 বৎসর মেয়াদী সহযোগিতা সনদ সই করেন। সাক্ষাতে চেন গ্যাং ইরান সফরে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ইরানের আতিথেয়তায় তারা মুগ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বাক স্বাধীনতার অজুহাত তুলে ইউরোপের কয়েকটি দেশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে আগুন দেওয়া হয়েছে। তেহরান সফররত সার্বিয়ার জাতীয় সংসদের স্পিকার ভ্লাদিমির ওরলিকের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেন, সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের 200 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমরা যে কোনো ঐশী ধর্মের অপমাননার তীব্র নিন্দা জানাই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি মুসলমানদের পবিত্র গ্রন্থ অবমাননার ক্ষেত্রে অবশ্যই বাক স্বাধীনতার অজুহাত ব্যবহার করা উচিত নয়। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, ইরান ও সার্বিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার জন্য দুই দেশের প্রতিনিধি দলের সফর বিনিময় অব্যাহত রাখবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে বিএনপি জনশক্তি নয় বরং অস্ত্র শক্তিতে বিশ্বাস করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপি জনশক্তি নয় অস্ত্র শক্তিতে বিশ্বাস করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিএনপি অস্ত্র আনছে উল্লেখ করে তিনি বলেন, জনশক্তি তাদের কাছে শক্তি নয়, যারা অস্ত্র শক্তি দিয়ে ক্ষমতায় বসতে চায় জনশক্তির উপর তাদের কোনো আস্থা থাকার কথা নয়। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সংঘাতের পক্ষপাতী নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দুর্বল তারাই সংঘাত করে। আওয়ামী লীগ সরকার সংঘাত মুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন চায়।
আগ্নেয়াস্ত্র এনে মজুদ করছে, তারা জানে জনশক্তি কোনো শক্তি নয়, আমরা মাঠে সতর্ক থাকব।
অন্যদিকে বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করতে ক্ষমতাসীন দলটি তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সরকারি সন্ত্রাসীদের পক্ষে পক্ষপাত দেখায় অথবা তাদের সাথে যোগ দেয়, আর এই ভয়ঙ্কর সর্বনাশা সহিংস সন্ত্রাসের জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।
এদিকে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশার কথা জানিয়েছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইমন গিলমোর। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ফিরছি সংবাদে। ভারতে বিজেপি শাসিত অশান্ত রাজ্য মণিপুর ইস্যুতে আজ লোকসভায় তুমুল হট্টগোল হয়েছে। বিরোধী দলীয় এমপিরা সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানাতে থাকলে অধিবেশনের কাজকর্ম শুরুতেই স্থগিত হয়ে যায়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত অশান্ত মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিতে বিরোধী দলীয় এমপিরা সংসদে তোলপাড় সৃষ্টি করায় আজ অধিবেশনের কাজকর্ম শুরুতে স্থগিত হয়ে যায়। আজ মঙ্গলবার সকাল 11টায় অধিবেশনের কাজকর্ম শুরু হতেই বিরোধী এমপিরা মণিপুর ইস্যুতে হট্টগোল শুরু করলে সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার বেলা 2টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। অন্যদিকে রাজ্যসভায় বিরোধীদের হইচইয়ের জেরে বেলা 12টা পর্যন্ত অধিবেশনের কাজকর্ম মুলতবি করে দিতে বাধ্য হন চেয়ারম্যান জগদীপ ধনকড়। পরবর্তীতে অবস্থার পরিবর্তন না হলে দুপুর 2টা পর্যন্ত অধিবেশনের কাজকর্ম স্থগিত রাখা হয়। এদিকে আজ সকালে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া নামকে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, এতে জনগণ বিভ্রান্ত হবে না। ওই ইস্যুতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের সিনিয়র নেতা প্রদীপ ভট্টাচার্য আজ বলেন,
নরেন্দ্র মোদীজি ভুলে যাচ্ছেন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে ইন্দিরাজীকে প্রাণ দিতে হয়েছে, তিনি ভুলে গেছেন রাজীব গান্ধীকে প্রাণ দিতে হয়েছে। তাদের পার্টি কোন সেই ব্যক্তি যে ব্যক্তি দেশের ঐক্য সংহতি এবং জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছেন। একটা উদাহরণ দেখান, একটা মণিপুর নিয়ে আলোচনা করতে ভয়ে কাঁপতে।
2024 সালের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন দল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইসরায়েলের জাতীয় সংসদে বিচার বিভাগের সংস্কার বিষয়ক ব্যাপক বিতর্কিত বিল পাশের পর হাজার হাজার ডাক্তার ধর্মঘট শুরু করেছেন। এর পাশাপাশি শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন। ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশন গতকাল ঘোষণা করে তারা মঙ্গলবার সারা দেশে ব্যাপক ধর্মঘট করবে, তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও গুরুতর রোগীদের জন্য অপারেশন থিয়েটার খোলা থাকবে। ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটে বিচার বিভাগের সংস্কার বিষয়ক বিল পাশের পর গতকাল বিদেশ সফর থেকে তড়িঘড়ি করে কয়েকজন সিনিয়র বিচারক ইসরায়েলে ফিরে আসেন। এদিকে দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ অলমার্ট বলেছেন দেশ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপক প্রতিবাদ ও গণবিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্ট গত সোমবার সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত একটি বিল পাশ করেছে। এর ফলে বাস্তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার ক্ষমতাই বাড়বে। ওলমার্ট বলেছেন ইসরায়েলের মন্ত্রিসভা গণতন্ত্রের ভিত্তিগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াটম বলেছেন বিচারিক কাঠামোতে পরিবর্তন আনার প্রতিবাদে বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। এর আগে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্টস সতর্ক করে বলেছিলেন বিচারিক কাঠামো পরিবর্তনের বিল পাশ করা হলে গৃহযুদ্ধ দেখা দিতে পারে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদ ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রিসভা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিতর্কিত বিল পাশের মধ্য দিয়ে ইসরায়েল সরকার পতনের পথে এগিয়ে গেছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের সংসদ নেসেটে অজনপ্রিয় বিল পাশের পর সৈয়দ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করলেন। তিনি বলেন, অনেকেই বলছে আজকের দিন হল ইহুদিবাদী ইসরায়েল সরকারের জন্য সবচেয়ে খারাপ দিন। ইনশাল্লাহ এই দিন ইসরায়েলকে বিভক্ত ও ধ্বংসের দিকে নিয়ে যাবে, ইসরায়েল মুছে যাবে। তিনি আরো বলেন, 1985 সালে প্রথমবার পরাজয়ের পর 2000 সালে যখন হিজবুল্লাহর কাছে ইসরায়েল পরাজিত হয়, তখন থেকে অপরাজয় শক্তি হিসেবে ইসরায়েলের বিষয়ে আরব বিশ্বে পরিবর্তন আসতে শুরু করে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে 3 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ সকালের দিকে ইসরায়েলি সেনারা এই হত্যাকাণ্ড চালায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নাবলুজ শহরের আল তুর এলাকায় এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি বলেছে দখলদার সেনারা কয়েক ঘন্টা ধরে নাবলুজ শহরের আল তুর এলাকা অবরুদ্ধ করে রাখে এবং সেখানে চিকিৎসাকর্মী ও সাংবাদিকদের যেতে বাধা দেয়। এছাড়া ইহুদিবাদী সেনারা একটি গাড়ি ও শহীদ ফিলিস্তিনিদের মৃতদেহ আটকে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইহুদিবাদী সেনাদের এই বর্বরতার প্রমাণ যাতে না থাকে এজন্য তারা ওই এলাকার সিসি ক্যামেরা ধ্বংস করে ফেলে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে অব্যাহতভাবে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান বলেছে যে কোনো মূল্যে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি সম্পর্কে এক ব্রিফিংয়ে ইরানের অবস্থান তুলে ধরে বিশ্ব সংস্থাটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এসব কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় সিরিয়ার সরকার ও জনগণ যে সংগ্রাম করছে তার প্রতি অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে তেহরান। ইরাভানি আরো বলেন, আমরা সিরিয়ার পুনর্গঠন, দেশটির ঐক্য ও অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের এই সিনিয়র কূটনীতিক সিরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের একতরফা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটির পুনর্গঠন, অবকাঠামো নির্মাণ এবং মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের যে প্রচেষ্টা চলছে, পশ্চিমা নিষেধাজ্ঞায় তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সংক্ষে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মোকাবেলা করতে কিয়েভকে পূর্ণ মাত্রায় সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে আমেরিকা ও পোল্যান্ড। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা বাউল আখতারের পরিবেশনায়।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মোকাবেলায় কিয়েভকে যখন আমেরিকা এবং পূর্ব ইউরোপে নেটোর অন্যতম সদস্য পোল্যান্ড সামরিক সহযোগিতার মাত্রা দিন দিন বাড়িয়ে চলেছে, তখন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ পোল্যান্ডের বিরুদ্ধে একটি নতুন হুমকির বার্তা দিয়েছে। এর বাস্তবায়নের অর্থ হল রাশিয়া এবং নেটোর মধ্যে একটি সরাসরি সংঘাত। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কু গত রোববার বলেছেন যে রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনার পোল্যান্ডে প্রবেশের জন্য তার দেশের উপর চাপ সৃষ্টি করেছে। গত রোববার সেন্ট পিটার্সবার্গে তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে লুকাশেঙ্কু বলেন, অগ্নারের বাহিনী আমাদের উপর চাপ সৃষ্টি করেছে, তারা বলে আমরা পশ্চিমে যেতে চাই, আমাদের এই কাজ করার অনুমতি দিন। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আপনারা কেন পশ্চিমে যেতে চান, এবং তারা বলছে যে তারা ওয়ার্স রেজসুতে যেতে চায়। লুকাশেঙ্কুর এসব কথাবার্তার মাধ্যমে আসলে পোল্যান্ডের প্রতি এক ধরনের সতর্ক বার্তা হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল, কারণ সম্প্রতি পোল্যান্ড তার সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করে বেলারুশের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং একই সময়ে কিয়েভের পশ্চিমমুখী সরকারকে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে ইউক্রেনকে বড় আকারের সামরিক ও অস্ত্র সহায়তা দিয়েছে। প্রকৃতপক্ষে রাশিয়ার সাথে ঐতিহাসিক শত্রুতার ইতিহাস থাকা পোল্যান্ড এখন ইউক্রেনের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে রাশিয়ার মুখোমুখি হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়ের মতে, গত 4 জুন থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণের সময় তাদের 26,000 বেশি সৈন্য এবং 3,000 বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে। এমনকি পশ্চিমা উৎসগুলো স্বীকার করেছে যে ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশাচ্ছে আরো ধীরে ধীরে এগিয়ে চলছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে রাশিয়ার প্রতিরক্ষা বুদ্ধ ভেদ করতে না পারলে রুশ দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলো শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। আমেরিকা যেকোনো মূল্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় চায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের দৃষ্টিকোণ থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় তা এমনকি নেটোর আশপাশে হোক না কেন, তা এই ন্যাটোর মতো বড় সামরিক সংস্থার জন্য লজ্জার বিষয়। এর ফলে রাশিয়ার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব ও ক্ষমতার বৃদ্ধি ঘটবে, আর এই কারণে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি যে কোনো মূল্যে রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে জয়ী হওয়া থেকে ঠেকাতে বদ্ধপরিকর। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের অফিসের পরিচালক কর্নেল লরেন্স উইলকারসন হুশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে আগামী বছরের মধ্যে নেটো ভেঙে পড়বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে বন্যার পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে নদী ভাঙন। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বন্যার পানি কমতে শুরু করায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে নদী ভাঙন। লালমনিরহাটে তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীর 10টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদী গর্ভে চলে যাচ্ছে আবাদি জমি, বসত ভিটা, ফলের বাগান ও বিভিন্ন স্থাপনা। এতে দিশেহারা হয়ে পড়ছেন ভাঙন কবলিত নদী পাড়ের মানুষ। অনেকেই ভাঙন থেকে রক্ষা পেতে বাড়িঘর সরিয়ে চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। আতঙ্কের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে নদী পাড়ের অনেক মানুষকে।
আমাদের এই কাটমা এলাকা নদী প্রতিবারই এইভাবে ভাঙে,
আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, বর্তমানে আমাদের থাকার মতো জায়গা নেই।
নদীর বাঁধ রক্ষায় তীরে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে স্থায়ী সমাধানের দাবি করে আসছেন নদী পাড়ের সাধারণ মানুষ। যমুনা, পদ্মা ও আড়িয়ালখা নদীর ব্যাপক ভাঙনেও দিশেহারা নদী পাড়ের এই মানুষগুলো। গত এক সপ্তাহ ধরে চলা নদী ভাঙনে বিভিন্ন এলাকার বসতবাড়ি, ফসলের জমি নদী গর্ভে হারিয়ে গেছে। জামালপুরের ইসলামপুর উপজেলায় বর্ষার শুরুতেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গেল এক সপ্তাহে সেখানেও ভাঙন বেড়েছে। জামালপুরের ইসলামপুর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোমান হাসান বলেন, মাথা গোজার ঠাই হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে অসহায় মানুষের।
এলাকাবাসীর পক্ষে একটি দাবি যাতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, এই আবেদনটা আমরা ইতিমধ্যে জানিয়েছি।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নদী ভাঙন এলাকা পরিদর্শন করে ইতিমধ্যে জরুরি বরাদ্দের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এদিকে ফরিদপুরের পদ্মা ও আড়িয়ালখা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানেও বেড়েছে নদীর ভাঙন। সেখানে সদরপুর উপজেলার বেশ কিছু এলাকায় ভাঙনের তীব্রতা বাড়ছেই।
নদী ভাঙতে ভাঙতে এখন আমার বাসার সাইডে চলে আসছে।
সরকার একটা ঘর দিছে, জায়গা দিছে, যাকে আমরা একটা আশ্রয় পাইছিলাম।
ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন জানান, ভাঙন ঝুঁকিতে রয়েছে কোটি টাকা ব্যয় নির্মিত আশ্রয়ন প্রকল্পের 60টি ঘর সহ স্থানীয় বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান। পদ্মার ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ অসহায়দের ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানালেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
জিওব্যাগ ফেলে নদী ভাঙনের থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সাধ্যমতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতা নিয়ে একই প্রতিরোধ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়, চূর্ণ বিচূর্ণ হয় অহংকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারাই সবচেয়ে বুদ্ধিমান।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে ধারাবাহিক বিশেষ আলোচনা অনুষ্ঠান।
শহীদ সম্রাটের শাশ্বত মহাবিপ্লব, শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে শহীদ সম্রাটের শাশ্বত মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম, গভীর শোক ও সমবেদনা। আজকের এই পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইমাম হুসেইন আলাইহিস সালাম জানতেন যে হয় তাকে নিহত হতে হবে নতুবা বায়াত করতে হবে। এই দুটির ভিন্ন অন্য কোনো পথ তার সামনে খোলা ছিল না। যদি তিনি বায়াত না করতেন তবে ইয়াজিদের খেলাফত অনিশ্চিত হয়ে যেত এবং তাকে হত্যা না করা পর্যন্ত ইয়াজিদের দলবল ক্ষান্ত হতো না। তাই বায়াত না করলে তার শাহাদাত হতো অবশ্যম্ভাবী। এমনকি যদি তিনি ইয়াজিদের প্রতি বায়াত না করে পবিত্র কাবার গিলাফের নিচেও আত্মগোপন করতেন তবু তাকে সেখানেও শহীদ করা হতো। আর তিনি মহাপাপিষ্ঠ ও কোলাঙ্গার ইয়াজিদের প্রতি বায়াত করলে মুসলমানদের মধ্যে এই বিশ্বাস জন্মাত যে কথিত খলিফা ইয়াজিদ যা বলবে তাই হচ্ছে ধর্ম, তাহলে ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকত না, তাই তার বায়াত করাও উচিত নয়। ইমাম ইয়াজিদের প্রতি বায়াত করলে মুসলমানদের এই কথা বলার অধিকার ছিল যে রাসুলের নাতি তো ইয়াজিদের কাছে বায়াত করেছেন, মুসলমানদের ও ইয়াজিদের সমস্ত পাপ তখন ইমাম হোসেনের কাঁধের উপর বর্তাত।
ইমাম হোসেন যেসব কারণে ইয়াজিদের শাসন মেনে নিতে অস্বীকার করেছিলেন তার যুক্তি ছিল সূর্যালোকের মতোই সুস্পষ্ট। একজন মুসলমান কখনো কুফুরিতে বিশ্বাস বা চরম তাগুতি বা ফাসেক তথা খোদাদ্রয়ী শাসককে মেনে নিতে পারে না, ঠিক যেভাবে আদম আলাইসাল্লামের পুত্র হাবিল কাবিলের অন্যায়কে মেনে নিতে পারেননি, যেভাবে হজরত ইব্রাহিম নমরুদের কথিত খোদায়িত্বকে মেনে নিতে পারেননি, এবং যেভাবে হজরত মুসা ফিরাউনের প্রভুত্ব বা সামিরির প্রবর্তিত বাছুর পূজা মেনে নেননি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের মূর্তি পূজা মেনে নেননি, তেমনি ইমাম হুসাইনের পক্ষেও খোদাদ্রোহী ও চরম ফাসেক ইয়াজিদকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই ইমাম হুসাইন আলাইহিসাল্লাম নবীদের সুন্নতেরই অনুসরণ করেছেন। ইয়াজিদ আশুরার ঘটনার পর বলেছিল যে মুহাম্মাদের কাছে ওহি বলতে কিছুই আসেনি, বনি হাশেম ক্ষমতা নিয়ে শুধু খেলা করেছিল, এখন ক্ষমতা এসেছে উমাইয়াদের হাতে, তাই এমন ব্যক্তির বিরুদ্ধে ইমাম হুসাইনের প্রতিরোধ ছিল বাতিল বা মিথ্যার বিরুদ্ধে সত্যের অনিবার্য লড়াই।
ইয়াজিদের মোকাবেলায় ইমাম হোসেনের লড়াই কোনো ব্যক্তিগত শত্রুতা বা ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা বা বংশীয় লড়াই ছিল না, এটা ছিল ইসলামকে পুরোপুরি নির্মূল হওয়ার হাত থেকে রক্ষার লড়াই। তাই ইমাম এই দায়িত্ব পালনে নিজের জীবন ও নিজের পরিবারের তথা পুত্র স্বজনদের ও এমনকি শিশু সন্তানদের জীবন এবং পরিবারের নারীদের সম্মানকেও বিপদাপন্ন করতে কুণ্ঠিত হননি। ইমামের এমন আত্মত্যাগের উদ্দেশ্য ছিল ইমানী দায়িত্ব পালনের জন্য ঘুমন্ত ও অসচেতন জাতিকে জাগিয়ে তোলা। তৎকালে রেডিও টিভির মতো কোনো মাধ্যম না থাকা সত্ত্বেও হযরত সাইয়েদুস সোহাদার গৃহীত পদক্ষেপগুলির মাধ্যমে তার বিদ্রোহ ও ইরাকের দিকে রওনা হবার সংবাদটি সে যুগে বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে পৌঁছে গিয়েছিল। কারবালায় পৌঁছার আগেই ইমাম মুসলিম ইবনে আকিলের নিহত হওয়া ও কুফার লোকদের প্রতিশ্রুতি ভঙ্গের খবর পান। ইমাম তখন সঙ্গী সাথীদেরকে উক্ত সংবাদটি জানিয়ে দেন এবং বলেন, এরা কুফার অধিবাসীরা আমাদেরকে পরিত্যাগ করেছে এবং আমাদেরকে সাহায্য করবে না, তোমাদের কেউ যেতে চাইলে চলে যাও। ফলে মুষ্টিমেয় একদল ছাড়া দুর্বল মনা লোকেরা ইমামকে ত্যাগ করেন।
ইবনে জিয়াদের অনুগত হুর ইবনে রিয়াহির বাহিনী কারবালার কাছাকাছি অঞ্চলে ইমাম হুসাইনের কাফেলাকে বাধা দিলে তিনি সেখানে বলেছিলেন, হে লোক সকল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি উদ্ধত কোনো শাসককে এই অবস্থায় দেখে যে আল্লাহর কৃত হারামকে হালাল করে, আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, আল্লাহর রসুলের সুন্নতের সাথে বিরোধিতা করে এবং আল্লাহর বান্দাগণের মাঝে পাপ ও অন্যায়ের সাথে শাসন কার্য পরিচালনা করে, আর তার সাথে কথা ও আচরণ কোনো কিছুর দ্বারাই কোনোরূপ বিরোধিতা না করে, আল্লাহর অধিকার হলো তাকে কেয়ামতের দিন সেই অত্যাচারী শাসকের সাথে তার প্রবেশের স্থানে তথা জাহান্নামে প্রবেশ করাবেন।
ইমাম হোসেনের এসব বক্তব্য থেকে বোঝা যায় সে সময় ইয়াজিদের মতো লম্পট, চরিত্রহীন এবং ধর্মদ্রোহী ও খোদাদ্রোহী শাসকের বিরোধিতা না করলে ইমান বা মুসলমানিত্বই টিকিয়ে রাখা যেত না। তাই বর্তমান যুগে অনেক মুসলিম নেতাই যেমনটি বলেন যে আগে নিজের জান বাঁচাই, পরে শক্তি সঞ্চয় করে বা মুমিনদের সুসংগঠিত করে ইমান রক্ষার সংগ্রামে নামবো, এমন আপোষকামিতা ইমাম হোসেনের জন্য মোটেই যৌক্তিক ও শোভনীয় ছিল না। ওই পরিবেশে মহানবীর আহলে বাইতভুক্ত অন্য ইমামরাও একই কাজ করতেন। ইসলামের জন্য আরও কম বিপজ্জনক ও লজ্জাজনক পরিস্থিতিতে হযরত আলী ও ইমাম হাসান জিহাদ করেছেন। অবশ্য তাদের প্রতিপক্ষরাও ইসলামের স্লোগান দিতে বলে সঙ্গীদের দুর্বলতা ও বিশ্বাসঘাতকতার কারণে ওই মুনাফিক প্রতিপক্ষদের সঙ্গে কখনো তাদেরকে আপোষ করতে হয়েছে। কিন্তু ইয়াজিদ প্রকাশ্যেই ইসলামের সবকিছু ত্যাগ বা বিলুপ্ত করেছিল ও নিজেই ইমামের শিবিরের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তার সঙ্গে আপোষ করার বা আপাতত পিছু হটে বা পালিয়ে গিয়ে ও সময় নিয়ে পরবর্তীতে শক্তি সঞ্চয় করারও কোনো সুযোগ ছিল না। অন্য কথায় মহান আল্লাহ চাইছিলেন ইমাম ও তার সঙ্গীরা মহাবীরত্বের সঙ্গে শহীদ হয়ে এক অনন্য ইতিহাসের জন্ম দিক।
তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আমরা আরো কথা বলবো আগামী পর্বগুলোতে।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 25 জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার, সরকারি কোনো রাস্তা খোলা রাখেনি প্রথম আলো। মানব জমিন লিখেছে, এবার ডেঙ্গু কেড়ে নিল মেডিকেল শিক্ষার্থীর প্রাণ। ইত্তেফাকের খবর, ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু। নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী, যুগান্তর। ডেঙ্গুতে এত মৃত্যু আগে দেখেনি দেশ, কালের কণ্ঠ। কলকাতা শিরোনাম, স্কুলের মধ্যেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তীব্র ক্ষোভ ঢোলাহাটে গণশক্তি। ইন্ডিয়া নিয়ে আবার সরব প্রধানমন্ত্রী, প্রসঙ্গ টানলে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনেরও, আনন্দবাজার পত্রিকা। প্রতিবাদ চলবে, বিধানসভা অচল না করেই বিরোধী বিধায়কের রণকৌশল ঠিক করে দিলেন শুভেন্দু, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পল্লবীতে মাকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে কিশোরের আত্মহত্যা, এলাকাবাসীর বিক্ষোভ, দৈনিক মানব জমিনের এই খবর সম্পর্কে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। এই যে খবরটি আপনি তুলে ধরলেন, এই খবরের শিরোনামেই অনেক কিছু পরিষ্কার, তবে খবরের ভেতরে গেলে আরো অনেক কিছু জানা যাচ্ছে যা সত্যি দুঃখজনক এবং অনেকটা গা শিউরে ওঠার মতো ব্যাপার। যে নারীকে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশের পত্রিকার ভাষ্য মতে যে তিনি মাদক চোরাচালান বা মাদক কারবারের সাথে জড়িত, এবং পত্রিকার রিপোর্টের ভেতরেই বলা আছে যে পুলিশ মাঝে মধ্যে সেখান থেকে টাকা নেয়, এবং এই যে ঘটনা, এই ঘটনার সময়ও পুলিশ ওই নারীর বাড়িতে গিয়েছিল টাকা আনতে, এবং চাহিদা মতো টাকা দিতে না পারায় তাকে নির্যাতন করা হয়েছে, এবং মেয়ের সামনে বিবস্ত্র করে মাকে নির্যাতন করা হয়েছে। মেয়েটির বয়স 15 বছর বলে পত্রিকার খবর থেকে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই যে অপমান, এই সম্পর্কে মেয়েটি যথেষ্টই বুঝতে পেরেছে বলে ধারণা করা যায়। তারই প্রতিবাদে মেয়েটি থানার সামনে আত্মহত্যা করেছে। এই খবরগুলো, এই ঘটনাগুলো আমাদের জন্য আসলে অত্যন্ত উদ্বেগজনক। যে পুলিশ দেশের এবং দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে রয়েছে, সেই পুলিশ যদি এই ধরনের কাজকর্ম করে তাহলে দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, জানের এবং মালের নিরাপত্তা থাকে না। আমরা পত্রিকার খবরের ভাষ্যকেই যদি সামনে রেখে আমরা কথা বলি তাহলে বলতে হবে যে পরিস্থিতি দেখে বোঝা যায় বা অনুমান করা যায় অনেক ক্ষেত্রেই পুলিশ নিজেদেরকে ধরা ছোঁয়ার বাইরে মনে করছে। পুলিশ প্রশাসনে কর্মরত সবাই যে খারাপ এ কথা বলার কোনো সুযোগ নেই প্রয়োজন হলে। তবে যখন পুলিশ একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের কেউ কেউ এই ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত হয় তখন স্বাভাবিকভাবে পুরো প্রতিষ্ঠানের উপর দুর্নামটা বদনামটা ছড়িয়ে পড়ে। এই দুর্নাম বদনাম থেকে মুক্ত থাকার জন্য আমি মনে করি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
জনাব সিরাজুল ইসলাম, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য পবিত্র কোরআন অবমাননার জন্য বাক স্বাধীনতা অজুহাত মাত্র, আপনার পর্যবেক্ষণ কি?
জি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়া একেবারে যথার্থ বলেছেন এবং সঠিক জায়গায় তিনি হাত দিয়েছেন। ইউরোপ আমেরিকার বহু দেশ এভাবে বাক স্বাধীনতার নামে বিশেষ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে থাকে, ধর্মকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করে, পবিত্র কোরআনকে অবমাননা করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে। এই যে অবমাননার প্রবণতা, এই প্রবণতা মোটেই ভালো না। বরং মুসলমানেরা যদি তাদের কর্মকাণ্ডের জবাব দেয় তাহলে সেটি সারা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। মুসলমানেরা সাধারণত আমার জানা মতে এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত না, যে ঘটনায় কোনো ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অথবা কোনো ধর্মের দেবতাকে বা অন্য কাউকে অবমাননা করেছে। তো এই জায়গায় বাক স্বাধীনতা অর্থাৎ কোরআন পুড়িয়ে দেবে সেটা বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচের নামে এই ধরনের জঘন্য নিকৃষ্টতম কাজ করে, এটি কি আদৌ সম্ভব? এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বাক স্বাধীনতা এবং সো-কলড মানবাধিকারের দোহায়।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ইন্ডিয়া নিয়ে আবার সরব প্রধানমন্ত্রী। বিস্তারিত খবরে বলা হয়েছে, বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ করতে গিয়ে এবার নিষিদ্ধ জঙ্গি দল ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তুলনা করলেন ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও, বলেন ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। মণিপুর নিয়ে বিরোধীদের লাগাতার বিক্ষোভে অচল সংসদের বাদল অধিবেশন, প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব ইন্ডিয়া। এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী জোট। এমন আবহে মঙ্গলবার সকালে রাজধানীতে বিজেপি সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই বিরোধী জোটকে কটাক্ষ করেন মোদী। সংসদীয় দলের বৈঠকে মোদী বলেন, ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়া শব্দটি ছিল, ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ইন্ডিয়ার নাম রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় পাল্টা বলেছেন, মণিপুর নিয়ে আমরা আলোচনা চাইছি কিন্তু প্রধানমন্ত্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে কথা বলছেন। প্রতিবাদ চলবে বিধানসভা অচল না করে বিরোধী বিধায়কদের রণকৌশল ঠিক করে দিলেন শুভেন্দু। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাজ্য বিধানসভা অধিবেশন চালুর আগে রণকৌশল ঠিক করতে মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠক সারল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার নেতৃত্বে বৈঠকে অন্য কৌশল নিল বিরোধী দল। নিজেদের দাবি দেওয়া নিয়ে বিধানসভায় দাবি, প্রতিবাদ চললেও অধিবেশন অচল করে নয়। বৈঠক সেরে বেরিয়ে এমনই জানালেন শুভেন্দু অধিকারী। এছাড়া মণিপুর ইস্যুতে তৃণমূল বিধায়কদের নিন্দা প্রস্তাবের পাল্টা বিজেপির মহিলা বিধায়করা একযোগে মুলতবি প্রস্তাব আনতে চলেছেন বলে খবর। ফের কি নোট বাতিলের রাস্তায় হাঁটবে কেন্দ্র? লোকসভায় জবাব দিল অর্থমন্ত্রক, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে এবছরের মে মাসে 2000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র, যা ফিরিয়ে এনেছিল 2016 সালের নোটবন্দির স্মৃতি। সেবার তুলে নেওয়া হয়েছিল 500 ও 1000 টাকার নোট। 2000 নোট সংক্রান্ত নয়া ঘোষণার পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি ফের 500 টাকার নোট বাতিল হতে পারে? উত্তর মিলল লোকসভায়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব ইরানের প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল সবার সঙ্গে জি জি আমার সঙ্গেও। এই প্রবাদের পেছনে মজার একটি গল্প আছে। গল্পটি এরকম, প্রাচীনকালে এক শহরে বাস করত এক ব্যবসায়ী। বহু বছর ধরে ব্যবসা বাণিজ্য করার পর একটা সময় বেচারা বেশ সমস্যায় পড়ে গেল। সে যাই কিনত সেটারই দাম পড়ে যেত, আবার কোনো কিছু বিক্রি করার পর হুট করে তার দাম ব্যাপক বেড়ে যেত।
ভাগ্যের এরকম নির্মম বিড়ম্বনায় ব্যবসায়ের অর্জিত ধন সম্পদ যা ছিল ধীরে ধীরে শেষ হয়ে গেল। ভাগ্য একদিন হয়তো ফিরে আসবে এই আশায় আশায় ব্যবসায়ী তার দোকান আর বন্ধ করল না। তার দীর্ঘদিনের সঙ্গী ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে বিভিন্ন মালামাল বাকিতে কিনে এনে দোকানে তুলল। এভাবে সে প্রায় সবার কাছেই ঋণী হয়ে গেলেও দোকান কিন্তু জাক জমকপূর্ণ রয়ে গেল। আবারও ক্রেতা সাধারণ তার দোকানে এলো এবং কেনাকাটা করল, কিন্তু দিন শেষে সে হিসেব করে দেখল আগের মতো সে ক্ষতিগ্রস্তই হল, লাভবান হতে পারল না। এভাবে একের পর এক ক্ষতির পর ক্ষতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছাল যে ব্যবসায়ী আর কোমর সোজা করে দাঁড়াতে পারল না। তারপর কি হল সে গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনাদের সঙ্গে যথারীতি প্রত্যাশা করছি।
লোকসানের পর লোকসান, সবার কাছে ঋণী, এমনকি শহরের বাজারেও অনেক ব্যবসায়ীর কাছে ঋণে জর্জরিত হয়ে গেল ব্যবসায়ী। যারা টাকা পেত তার কাছে আসতে লাগলো ঋণের টাকা চাইতে। যতই আসত ততই সে তার দুর্দশার কথা বলত, কিছুই দিতে পারত না। অবশেষে পাওনাদাররা শহরের কাজের কাছে গিয়ে বিচার দিল। ব্যবসায়ীর কানে কথাটা যেতেই সে বুঝতে পারল যে অনতি বিলম্বে তাকে আদালতে ডাকা হবে এবং ঋণের টাকা পরিশোধ করতে না পারলে কারাগারে যেতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে বেচারা সবার দ্বারস্থ হল, কোনো কাজ হল না। অবশেষে গেল তার এক পাওনাদারের কাছে। এই পাওনাদার তার কাছে অন্যদের তুলনায় কম এসেছে ঋণের টাকার জন্য।
তার কাছে ব্যবসায়ী নিজের সকল সমস্যার কথা চুল চেরা তুলে ধরে বলল, এখন কি করব বুঝতে পারছি না। পাওনাদার একটু ভেবে চিনতে বলল, তোমাকে এমন একটা উপায় দেখাবো যা দেখে কাজের মন গলে যাবে এবং তোমাকে আর জেলও পাঠাবে না। তবে এই বুদ্ধি দেওয়ার জন্য একটা শর্ত আছে। ব্যবসায়ী এই জঞ্জাল থেকে বাঁচার স্বার্থে যে কোনো শর্তই মানতে রাজি হল। পাওনাদার বলল, তুই তো নিজের মুক্তি নিয়েই ব্যস্ত, আমি ভাবছি কি করে তোর কাছ থেকে পাওনা টাকা বুঝে নিতে পারি, অন্যদের কথা আমি ভাবছি না। আমার শর্ত হল অন্যদের দেনা পরিশোধ করা থেকে মুক্তি পাওয়ার পর আমি যত টাকা চাইব তত টাকা দিবি, এক টাকাও কম বেশি করা চলবে না। ব্যবসায়ী রাজি হয়ে গেল। তার পরের গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
পাওনাদার এবার ব্যবসায়ীকে বুদ্ধি দিল, বলল, তুই যখন কাজীর সামনে যাবি তোকে অনেক কথা জিজ্ঞেস করবে, তুই শুধু বলবি জি জি। পাওনাদাররা যদি তোকে খারাপ কথাও বলে তুই জি জি বলবি। ব্যবসায়ী মেনে নিল। বুদ্ধিদাতা পাওনাদার আবারও তার শর্তের কথা মনে করিয়ে দিল। ব্যবসায়ী মেনে নিল। কয়েকদিন পর আদালতে হাজির হবার জন্য ডাক পড়ল ব্যবসায়ীর। পাওনাদাররা সবাই কাজীর সামনে হাজির হলো। তারা একে অপরের সঙ্গে এটা সেটা বলা বলি করছিল। কাজী ব্যবসায়ীকে বলল, এরা সবাই তোমার কাছে টাকা পাবে, কথাটা কি সত্য? ব্যবসায়ী বলল, জি জি। কাজী, তুমি ওদের পাওনা পরিশোধ করছো না কেন? ব্যবসায়ী, জি জি। কাজী, এদের কাছ থেকে যে টাকা এবং জিনিস নিয়েছ কি করেছ? ব্যবসায়ী বলল, জি জি।
কাজী বিরক্ত হয়ে বলল, আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? ব্যবসায়ী বলল, জি জি। সেদিন যে যা জিজ্ঞেস করেছিল তাকে সে জি জি ছাড়া আর কোনো উত্তর দেয়নি। একজন বলল, আমাদের টাকা দিবি কি দিবি না? ব্যবসায়ী বলল, জি জি। আর একজন বলল, তুই সব টাকা মেরে দিতে চাস নাকি? ব্যবসায়ী বলল, জি জি। পুরো ঘটনাই কাজীর সামনে ঘটল। কাজী সবাইকে চুপ করতে বলল। বেচারা ব্যবসায়ের জন্য তার মন পড়ল। পাওনাদারদের উদ্দেশ্যে বলল, এই বেচারা পাগল হয়ে গেছে, প্রচণ্ড মানসিক চাপ আর পাওনাদারদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে থাকতে সে পাগল হয়ে গেছে। পাগলকে তো শাস্তি দেওয়া যায় না, কারাগারেও দেওয়া যাবে না, তোমরা বরং ওকে ছেড়ে দাও, নিজেদের কাজকর্মে চলে যাও।
বেচারা পাওনাদাররা নিরুপায় হয়ে উঠে দাঁড়ালো এবং কাজীর দরবার থেকে চলে গেল। দেউলিয়া ব্যবসায়ীও জি জি বলতে বলতে আদালত ত্যাগ করল। সে ভীষণ খুশি হল, কেননা এর চেয়ে ভালো আর কি আশা করা যেত? এই ঘটনার কয়েকদিন পর যে পাওনাদার ব্যবসায়ী এই বুদ্ধি দিয়েছিল, সে ব্যবসায়ীর বাসায় গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করল, ভালো আছো? ব্যবসায়ী বলল, জি জি। পাওনাদার বলল, দেখলে তো আমার বুদ্ধিতে কিভাবে তুমি মুক্তি পেলে? ব্যবসায়ী বলল, জি জি। পাওনাদার বলল, এখন তাহলে মুক্তি তো পেলে, আমার পাওনা টাকাগুলো এবার দিয়ে দাও যেমনটি কথা ছিল। ব্যবসায়ী বলল, জি জি। পাওনাদার বলল, কখন দেবে টাকা? ব্যবসায়ী বলল, জি জি। পাওনাদার বলল, দেখো কথা ছিল তুমি নিজে টাকা দিয়ে যাবে আমাকে।
ব্যবসায়ী বলল, জি জি। পাওনাদার বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও আমার পাওনা টাকা নিয়ে আসো। ব্যবসায়ী বলল, জি জি। পাওনাদার বলল, পাগল হয়ে গেছো নাকি? জি জি বললে তো কাজ হবে না, টাকা নিয়ে আসো। ব্যবসায়ী তবুও বলল, জি জি। যত কথাই বলা হলো, জি জি ছাড়া আর কিছুই বলল না ব্যবসায়ী। পাওনাদার বুঝে ফেলল ব্যবসায়ী কথা রাখতে চাচ্ছে না এবং তার পাওনা টাকাও ফেরত দিতে চাচ্ছে না। নিরাশ হয়ে ব্যবসায়ীর মুখের দিকে তাকিয়ে বলল, সবার সঙ্গে জি জি, আমার সঙ্গেও। ব্যবসায়ী এবারও বলল, জি জি। এই ঘটনার পর কেউ যদি উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ না করে কিংবা তাকে সম্মান না করে অথবা প্রাপ্য বুঝিয়ে না দেয়, তার সম্পর্কে বলা হয় সবার সঙ্গে জি জি, আমার সঙ্গেও। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের নৌবাহিনীতে যুক্ত হল ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহদি। এটি দিয়ে শত্রুর বিমানবাহী রণতরী অকার্যকর করা সম্ভব বলে জানালো তেহরান। ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কোরআন অবমাননার জন্য বাক স্বাধীনতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। বিএনপি অস্ত্রশক্তিতে বিশ্বাসী বলে অভিযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। বিএনপিকে হামলা করতে আওয়ামী লীগ কর্মীরা প্রশিক্ষণ নিচ্ছে বলে দাবি করলেন রেজভি। এবং মণিপুর ইস্যুতে ভারতের লোকসভায় তুমুল হট্টগোল। বিরোধীদলীয় এমপিরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করায় অধিবেশনের কার্যক্রম স্থগিত। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Tehran ne khosum Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jamnek lsum